পদ ৪০-এর গুপ্ত ইতিহাস সংখ্যা ৮ পর্বত। পিতরের জন্য রূপান্তরের পর্বতটি সংঘটিত হয়েছিল পানিয়ম ও ক্রুশের মধ্যবর্তী স্থানে, আর অন্য এক রেখায় পিতর অবস্থান করছেন খ্রিস্টের কার্যপরিচর্যার সূচনায়, তার বাপ্তিস্ম এবং কার্যপরিচর্যার সমাপ্তিতে বিজয়োল্লাসপূর্ণ প্রবেশের অব্যবহিত পরবর্তী সময়ের মধ্যে। বাপ্তিস্ম, পর্বত এবং বিজয়োল্লাসপূর্ণ প্রবেশের উপসংহার, এই তিনটি পথচিহ্ন চিহ্নিত হয়েছে সেই তিনবার দ্বারা যখন স্বর্গীয় পিতা কথা বলেছিলেন। যোহন ১২-এ তৃতীয়বারটি ঘটে যখন গ্রীকেরা যীশুকে খুঁজছিল। বাপ্তিস্ম হল ৯-১১-এর আজিন, পর্বতটি হল পানিয়মের ইতিহাসে ষোড়শ পদে উল্লিখিত রবিবার আইন পর্যন্ত। পিতরের জন্য তা ছিল পানিয়ম, তারপর পর্বত, তারপর বিজয়োল্লাসপূর্ণ প্রবেশের উপসংহার পর্যন্ত, যা ছিল খ্রিস্ট দ্বিতীয়বার মহিমান্বিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে।
এখন আমার প্রাণ উদ্বিগ্ন, আর আমি কি বলবো? পিতা, আমাকে এই ঘণ্টা থেকে রক্ষা করো, কিন্তু এই কারণেই তো আমি এই ঘণ্টায় উপস্থিত হয়েছি। পিতা, তোমার নাম মহিমান্বিত করো। তখন স্বর্গ থেকে একটি বাণী এলো, বলল, আমি তা মহিমান্বিত করেছি এবং আবারও মহিমান্বিত করব। অতএব যে লোকসমূহ সেখানে দাঁড়িয়েছিল এবং তা শুনেছিল, তারা বলল, মেঘ গর্জন করেছে। অন্যরা বলল, এক স্বর্গদূত তাকে কথা বলেছে। যীশু উত্তর দিয়ে বললেন, এই বাণী আমার জন্য আসেনি, বরং তোমাদের জন্য। এখন এই জগতের বিচার, এখন এই জগতের অধিপতি বহিষ্কৃত হবে, আর আমি, যদি পৃথিবী থেকে ঊর্ধ্বে উত্তোলিত হই, তবে সকল মানুষকে আমার দিকে আকর্ষণ করব। তিনি এই কথা বললেন, ইঙ্গিত করছিলেন যে তিনি কিরূপ মৃত্যুবরণ করবেন। যোহন ১২:২৭-৩৩।
লেবীয় পুস্তক ২৩ অধ্যায় এবং পেন্টেকোস্টীয় ঋতু দ্বারা যে রেখাটি নির্ধারিত হয়েছে, তার সূচনা লগ্নের পথচিহ্ন তিনটি ধাপ বিশিষ্ট, যার পর পাঁচ দিন আসে, এবং সমাপ্তি লগ্নের পথচিহ্ন একই বৈশিষ্ট্য সম্পন্ন। ওই পথচিহ্নগুলির মধ্যবর্তী ৩০ দিন যাজকদের সময়কালকে উপস্থাপন করে, যা তুর্যধ্বনির পর্বে সমাপ্ত হয়। তুর্যধ্বনির পর্ব পুনরুত্থানের পর ৪০ দিন ধরে শিষ্যদের সঙ্গে মুখোমুখি শিক্ষা দেওয়ার পর খ্রিস্টের স্বর্গারোহণ এবং প্রায়শ্চিত্তের দিন, এই তিনটি লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ের রেখার সমাপ্তির তিন ধাপকে উপস্থাপন করে। ওই তিন ধাপের পর পেন্টেকোস্ট এবং তাম্বুর পর্ব উভয়েরই দিকে পাঁচ দিন অনুসরণ করে। তৃতীয়বার স্বর্গীয় পিতা কথা বলেছিলেন ঠিক তখন, যখন গ্রীকেরা, যারা রবিবার আইনকালে বাবিলন থেকে আহূতদের প্রতিনিধিত্ব করে, যীশুর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী ছিল। রবিবার আইনের ঠিক পূর্বে যীশু ক্রুশে নিশানের উত্তোলনকে শনাক্ত করেন। ৯:১১-এ তার মহিমায় পৃথিবী আলোকিত হয়েছিল এবং রবিবার আইনে তা আবারও আলোকিত হয়।
কৈশোরিয়া ফিলিপ্পি অর্থাৎ পানিয়ম হল তৃতীয় প্রহর, এবং কৈশোরিয়া মেরিতিমা হল ক্রুশের নবম প্রহর, যখন ব্যাবিলন হইতে বাহিরে আসিবার আহ্বান ধ্বনিত হয়। ক্রুশের পূর্বে যখন পানিয়মের ভাববাণীমূলক ইতিহাসে অবস্থান করা হয়, পিতর পর্বতে আছেন, কিন্তু তখনও বিজয়ময় প্রবেশের সমাপ্তির পূর্বে। পানিয়ম ষোড়শ পদের ক্রুশ পর্যন্ত অব্যাহত থাকে। পানিয়মে পিতর লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ের তুর্যধ্বনির পর্ব, আরোহণ এবং প্রায়শ্চিত্ত, এই তিন ধাপের ইতিহাসের ঠিক পূর্বে অবস্থান করছেন। পিতর যাজকের বিশেষ নির্দেশনার ৩০ দিনের মধ্যে আছেন।
পানিয়মে শিমন পিতর হয়ে ওঠেন এবং বিজয়োল্লাসময় প্রবেশের পূর্বে পর্বতে তার একটি ধাপ থাকে। বিজয়োল্লাসময় প্রবেশ ১০ কুমারীর উপমাটিকে চিত্রিত করে। কেবল ৫ জন বিবাহে প্রবেশ করে এবং ত্রিগুণ পথচিহ্ন ও পেন্টেক্সটের মধ্যবর্তী ৫ দিনই বিজয়োল্লাসময় প্রবেশের সূচনা। এটি তুর্যধ্বনির উৎসবে শুরু হয়, কিন্তু সেই পথচিহ্নটি তিনটি পথচিহ্নের সমন্বয়ে গঠিত। একটি একক পথচিহ্ন হিসেবে তারা ন্যাশভিলের ওপর আক্রমণকে তুর্যধ্বনির উৎসবের সঙ্গে শনাক্ত করে। মধ্যরাত্রির আহ্বানের বার্তা তখনই নিশ্চিত হয়ে থাকবে এবং ৫ জ্ঞানী কুমারীর শোভাযাত্রা সেই প্রক্রিয়ার সূচনা করে, যা ক্রুশের মৃত্যু, সমাধি ও পুনরুত্থানের দিকে নিয়ে যায়, যা হল রবিবারের আইন।
পিতর পানিয়মে অবস্থান করছেন যখন তিনি ন্যাশভিলের অগ্নিগোলকের ভবিষ্যৎবাণীকে সংশোধন করেন এবং ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতায় তুর্যধ্বনির উৎসব ধ্বনিত হওয়ার পূর্বে ভাববাণীমূলক অনিবার্যতার কারণে তাকে প্রথমে পর্বতে যেতেই হবে, কারণ বিজয়োল্লাসময় প্রবেশের পূর্বে পর্বত ছিল। অব্রাহাম পর্বতে যাওয়ার পূর্বে তার নাম পরিবর্তিত হয়েছিল এবং পিতরের নামও পানিয়মে পরিবর্তিত হয়েছিল তিনি পর্বতে যাওয়ার পূর্বে। ন্যাশভিলের অগ্নিগোলকের ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হওয়ার পূর্বে পর্বতই পিতরের পরীক্ষা। এই পরিপূর্ণতাই তৃতীয় এবং লিটমাস পরীক্ষা, যেখানে চরিত্র আনন্দ কিংবা লজ্জা এই দুইয়ের একটিতে প্রকাশিত হয়।
খ্রিস্টপূর্ব 54 সালের রেখা রাফিয়া ও পানিয়মের মধ্যবর্তী স্থানে শেষ হয়। আদিপুস্তকের 17 অধ্যায়ের চুক্তি রাফিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মথি 16 অধ্যায়ের চুক্তি পানিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পানিয়ম থেকে পিতর পর্বতে যান, যেমন আব্রাহাম ইসহাকের বলিদানের উদ্দেশ্যে গিয়েছিলেন। পিতরের রেখার পর্বত আব্রাহামের সময়ের পর্বতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আব্রাহামের পথচিহ্ন তিন দিনের সমন্বয়ে গঠিত ছিল।
বিজয়োল্লাসপূর্ণ প্রবেশকালে খ্রিস্টকে বহন করার জন্য একটি গাধা আনতে দুইজন শিষ্যকে পাঠানো হয়েছিল এবং আব্রাহামের ধারাবাহিকতায় ইসহাককে উৎসর্গ করার কাঠ বহন করার জন্য দুইজন দাস এবং একটি গাধা নির্বাচন করার মধ্য দিয়েই তার তিন দিনের যাত্রা শুরু হয়। পর্বতের উদ্দেশ্যে পিতরের 8 বা 6 দিনের যাত্রা আব্রাহামের ক্ষেত্রে ছিল 3 দিন। পানিয়মে পিতর পর্বতের পূর্বে অবস্থান করছেন এবং গাধাটিকে ছেড়ে দেওয়ার মাধ্যমে জিরুসালেমে প্রবেশ শুরু হওয়ারও পূর্বে, আর সেখানেই আব্রাহামের 3 দিন শুরু হয়েছিল। বিজয়োল্লাসপূর্ণ প্রবেশকালে খ্রিস্ট জলপাই পর্বতের ওপর থেমে জিরুসালেমের জন্য ক্রন্দন করেছিলেন। এইভাবে ঈশ্বর ও প্রাচীন আক্ষরিক ইসরায়েলের মধ্যে চুক্তিগত সম্পর্কের সমাপ্তি চিহ্নিত হয়। পিতরের পর্বত বিজয়োল্লাসপূর্ণ প্রবেশের পূর্বে, খ্রিস্টের পর্বত বিজয়োল্লাসপূর্ণ প্রবেশের সময় এবং আব্রাহামের পর্বত প্রবেশের সমাপ্তিতে।
236 সাল হল মধ্যবর্তী নির্বাচনসমূহের বছর, যখন বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের 250তম বর্ষ তার গৌরবময় শাসন উদযাপন করে। একটি ভবিষ্যৎবাণীমূলক মধ্যবিন্দু হিসেবে সেই উদযাপন 200 খ্রিস্টপূর্বে মহান অ্যান্টিওকাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাফিয়া ও পানিয়মের মধ্যবর্তী মধ্যবিন্দু এবং 1570 খ্রিস্টপূর্ব থেকে গণিত 250 বৎসরের সমাপ্তিকে চিহ্নিত করে।
এ পর্যন্ত উন্মুক্ত করা হয়েছে এমন অধ্যায় 11 থেকে অধ্যায় 22 পর্যন্ত যে চারটি রেখা গঠিত হয়েছে, আমরা যখন সেগুলি বিবেচনা করি, সম্ভবত আরও অন্যান্য উদাহরণ আছে, তখন এখন আমরা দ্য ডিজায়ার অফ এজেস গ্রন্থের সেই অধ্যায়গুলির প্রতি মনোযোগ দিই। অধ্যায় 11 শিরোনাম দ্য ব্যাপটিজম এবং অধ্যায় 22 শিরোনাম ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ডেথ অফ জন। জোহন শুরুতেও আছেন এবং শেষেও আছেন, আর অধ্যায় 17 অর্থাৎ মধ্যবর্তী অধ্যায়টি হল নিকোডেমোস।
নিকোডেমোস প্রভুর কাছে এসেছিলেন তার সঙ্গে এক আলোচনায় প্রবেশ করবেন এই চিন্তা নিয়ে, কিন্তু যীশু সত্যের ভিত্তিমূল নীতিসমূহ উন্মোচিত করে দিলেন। তিনি নিকোডেমোসকে বললেন, তোমার যতটানা তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন আত্মিক পুনর্জন্মের। তোমার কৌতূহল তৃপ্ত হওয়া নয়, বরং একটি নতুন হৃদয় লাভ করা প্রয়োজন। স্বর্গীয় বিষয়সমূহ উপলব্ধি করতে পারার পূর্বে তোমাকে ঊর্ধ্ব থেকে এক নতুন জীবন গ্রহণ করতে হবে। এই পরিবর্তন সংঘটিত না হওয়া পর্যন্ত, যা সব কিছুকে নতুন করে তোলে, আমার কর্তৃত্ব বা আমার মিশন সম্বন্ধে আমার সঙ্গে আলোচনা করা তোমার পক্ষে কোনো পরিত্রাণদায়ক মঙ্গল বয়ে আনবে না। নিকোদিম জোহন বাপ্তিস্মদাতার অনুতাপ ও বাপ্তিস্ম সম্বন্ধীয় প্রচার শুনেছিলেন এবং তিনি লোকদের সেই এক ব্যক্তির দিকে নির্দেশ করছিলেন যিনি পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম দেবেন। তিনি নিজেও অনুভব করেছিলেন যে ইহুদিদের মধ্যে আধ্যাত্মিকতার অভাব ছিল এবং তারা অনেকাংশে সংকীর্ণ গোড়ামি ও জাগতিক উচ্চাকাঙ্ক্ষার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তিনি আশা করেছিলেন যে মসীহের আগমনে বিষয়াবলীর একটি উত্তম অবস্থা প্রতিষ্ঠিত হবে, তথাপি বাপ্তিস্মদাতার হৃদয় অনুসন্ধানী বার্তা তার মধ্যে পাপ সম্বন্ধে কোনো দৃঢ় প্রত্যয় উৎপন্ন করতে ব্যর্থ হয়েছিল। তিনি ছিলেন একজন কঠোর ফরিসি এবং তার সৎকর্মের জন্য নিজেকে নিয়ে গর্ব করতেন। তার দয়াশীলতা এবং মন্দির পরিষেবাকে সমর্থন করার ক্ষেত্রে তার উদারতার জন্য তিনি সর্বত্র সম্মানিত ছিলেন এবং তিনি নিজেকে ঈশ্বরের অনুগ্রহের বিষয়ে নিরাপদ মনে করতেন। তিনি এই চিন্তায় বিস্মিত হয়েছিলেন যে এমন এক রাজ্য আছে যা এতই পবিত্র যে তার বর্তমান অবস্থায় তিনি তা দেখতে পারবেন না। দ্য ডিজায়ার অফ এজেস 171।
দ্য ডিজায়ার অফ এজেসের মধ্যবিন্দু নিকোদেমাসের ধারায় পাওয়া যায়
যিনি 1,44,000-এর মোহরাঙ্কনের ধারায় অ্যাডভেন্টবাদের প্রতি শেষ আহ্বানকে প্রতিনিধিত্ব করেন। তিনি এমন এক শ্রেণীকে প্রতিনিধিত্ব করেন যারা খ্রিস্টের অগ্রদূতের বার্তা শুনেছিল কিন্তু নিজেদের লাওদিকীয় অবস্থার বিষয়ে অজ্ঞ ছিল।
নিকোদেমাসের সঙ্গে সাক্ষাৎকারে যিশু পরিত্রাণের পরিকল্পনা এবং জগতের প্রতি তার মিশন উন্মোচিত করেছিলেন। তার পরবর্তী কোনো বক্তব্যেই তিনি এত সম্পূর্ণভাবে ধাপে ধাপে সেই কাজ ব্যাখ্যা করেননি যা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হবে এমন সকলের হৃদয়ে সম্পন্ন হওয়া আবশ্যক। তার পরিচর্যার একেবারে সূচনা লগ্নেই তিনি সত্যকে সানহেদ্রিনের একজন সদস্যের নিকট সেই মনের কাছে যা সর্বাধিক গ্রহণক্ষম ছিল এবং জনগণের এক নিযুক্ত শিক্ষকের কাছে উন্মুক্ত করেছিলেন। কিন্তু ইসরায়েলের নেতারা সেই আলোকে গ্রহণ করেনি। নিকোদেমাস সত্যকে তার হৃদয়ে লুকিয়ে রেখেছিলেন এবং 3 বছর ধরে সেখানে দৃশ্যমান ফল খুবই সামান্য ছিল। দ্য ডিজায়ার অফ এজেস 176।
যোহনের বার্তা এবং খ্রিস্টের তার দ্বারা বাপ্তিস্ম ঈশ্বরকে ভয় করার প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করেছিল। যোহনের বার্তাই ছিল বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হওয়ার লাওদিকিয়ার বার্তা, এবং সেই বার্তাটি খ্রিস্টের বাপ্তিস্মকালে শক্তিসম্পন্ন হয়েছিল, যেমন 1888 সালে জোন্স ও ওয়াগনারের বার্তাও লাওদিকিয়ার উদ্দেশ্যে প্রদত্ত সেই বার্তাই ছিল। খ্রিস্টের বাপ্তিস্ম এবং 1888 এই উভয়ই নয় গ্যালেরে লাওদিকিয়ার নিকটে বার্তার আগমনের প্রতিরূপ ছিল যা রাফিয়া ও পেনিয়ামের মধ্যবিন্দুতে সমাপ্ত হয়।
নিকোদেমাস অর্থ জনগণের বিজয় এবং বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হওয়া হল সেই সিলমোহরকারী বার্তা যা যোহনের বার্তার সঙ্গে এসে পৌঁছেছিল। বাপ্তিস্মে শক্তি প্রাপ্ত হয়েছিল এবং খ্রিস্টের সঙ্গে নিকোদেমাসের মধ্যরাত্রির সাক্ষাতে সংজ্ঞায়িত হয়েছিল। 22তম অধ্যায় বর্ণিত হয়েছে যোহনের মৃত্যু কীভাবে তার শিষ্যদের মধ্যে সেই পতাকার স্বীকৃতি উৎপন্ন করেছিল যা উত্তোলিত হবে এবং সকল মানুষকে নিজের দিকে আকর্ষণ করবে। বাপ্তিস্ম ছিল একই সঙ্গে 9 আষ্টিবা এবং 18 জুলাই 2020 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত, কারণ বাপ্তিস্ম মৃত্যু 2020, সমাধি 3.5 দিন এবং পুনরুত্থান 31 ডিসেম্বর 2023-এর দৃষ্টান্ত উপস্থাপন করে। তারপর সেই মধ্যরাত্রির সাক্ষাৎ যেখানে জনগণের বিজয় নতুন জন্মগ্রহণ করার মাধ্যমে চিত্রিত হয়েছে, লাওদিকেয়ার অন্ধত্ব থেকে ফিলাডেলফিয়ানের 20-20 দৃষ্টিশক্তির দিকে, এরপর খ্রিস্টের কার্যাবলী সেই পতাকা উত্তোলনের রূপে উপস্থাপিত হয়েছে।
আব্রাহামের জন্য যোহনের ধারায় খ্রিস্টের কার্যাবলী ইসহাকের বলিদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পিতরের জন্য সেই ধারা সমুদ্রতীরবর্তী কৈসরিয়ায় সিজেরিয়া মারিটিমাতে 9ম প্রহরে সমাপ্ত হয়, যেখানে ক্রুশ সকল মানুষকে বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হওয়ার বিজয়ের প্রতি আহ্বান করে। আর এই তৃতীয় স্বর্গদূতের বার্তা, তৃতীয় স্বর্গদূতের বার্তা হল ইসলামের তৃতীয় সর্বনাশের বার্তা যা 9 গারোয়ে উপস্থিত হয়েছিল বিলিয়ামের ইসলামের গাধার সঙ্গে প্রথম সাক্ষাতে। তারপর 7 অক্টোবর 2023-এ আক্ষরিক মনোরম দেশের বিরুদ্ধে আঘাতের দ্বিগুণ আক্রমণ, এবং তারপর দ্বিতীয় আঘাত ন্যাশভিলে যখন বিলিয়াম ইসলামের গাধাটিকে প্রাচীন আক্ষরিক এবং আধুনিক আত্মিক মনোরম দেশের দ্রাক্ষাক্ষেত্রসমূহের মধ্য দিয়ে পরিচালনা করছে। তৃতীয় আঘাত হল আসন্ন রবিবার আইনের ভূমিকম্প, সেখানে ইসহাক উৎসর্গিত হয়, সেখানে যোহনের শিষ্যরা যারা সেই বিরাট জনসমষ্টির প্রতীক যাদের শাহাদতের শুভ্র বস্ত্র দেওয়া হয়েছে পতাকার কার্যাবলী শুনেছিল এবং দেখেছিল, আদিপুস্তক মথি এবং দ্য ডিজায়ার অফ এজেসের মধ্যবিন্দুগুলি 1,44,000-এর শিলমোহরকরণ এবং অজাতীয়দের আহ্বানকে চিহ্নিত করে।
নিকোদেমাসকে খ্রিস্ট যে ব্যাখ্যা দিয়েছিলেন তা ছিল বায়ুর কার্য, যদিও তার কার্য অদৃশ্য।
নিকোদেমুস এখনও বিভ্রান্ত ছিলেন এবং যিশু তার অর্থ বোঝানোর জন্য বায়ুর দৃষ্টান্ত ব্যবহার করলেন। বায়ু যেখানে ইচ্ছা বহে আর তুমি তার শব্দ শুনতে পাও, কিন্তু সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা বলতে পার না। আত্মা হইতে জন্মগ্রহণ করে এমন প্রত্যেকেই তদ্রূপ। গাছের শাখা প্রশাখার মধ্যে বাতাসের শব্দ শোনা যায়, তা পাতা ও ফুলকে সঞ্চালিত করে, তবু তা অদৃশ্য এবং তা কোথা থেকে আসে বা কোথায় যায় তা কেউ জানে না। হৃদয়ের ওপর পবিত্র আত্মার কার্যও তেমনি। বাতাসের গতিবিধি যেমন ব্যাখ্যা করা যায় না, তেমনি এটিও ব্যাখ্যা করা যায় না। একজন ব্যক্তি হয়তো সঠিক সময় বা স্থান বলতে সক্ষম নাও হতে পারে, কিংবা ধর্মান্তরের প্রক্রিয়ায় সব পরিস্থিতির অনুসরণও করতে নাও পারে, কিন্তু এর দ্বারা এই প্রমাণ হয় না যে সে ধর্মান্তরিত হয়নি। বাতাসের ন্যায় অদৃশ্য এক কার্যক্ষমতার দ্বারা খ্রিস্ট নিরন্তর হৃদয়ের ওপর কার্য করছেন, অল্প অল্প করে, হয়তো গ্রহণকারীর অচেতনেই এমন ছাপ সৃষ্টি হয় যা আত্মাকে খ্রিস্টের প্রতি আকর্ষণ করতে প্রবণ। এগুলি তার বিষয়ে ধ্যানের মাধ্যমে, শাস্ত্রপাঠের মাধ্যমে অথবা জীবন্ত প্রচারকের মুখ থেকে বাক্য শ্রবণের মাধ্যমে গৃহীত হতে পারে। হঠাৎ যখন আত্মা আরও প্রত্যক্ষ আবেদনসহ আসে, তখন সেই প্রাণ আনন্দের সঙ্গে নিজেকে যিশুর কাছে সমর্পণ করে। অনেকে একে আকস্মিক ধর্মান্তর বলে, কিন্তু এটি ঈশ্বরের আত্মার দীর্ঘ অনুরাগময় আকর্ষণের ফল, এক ধৈর্যশীল দীর্ঘস্থায়ী প্রক্রিয়া।
যদিও বাতাস নিজেই অদৃশ্য, তবু এটি এমন প্রভাব সৃষ্টি করে যা দেখা যায় এবং অনুভব করা যায়। তেমনই আত্মার ওপর পবিত্র আত্মার কার্য সেই প্রত্যেক ব্যক্তির প্রতিটি কর্মে নিজেকে প্রকাশ করবে যে তার পরিত্রাণদায়ক শক্তি অনুভব করেছে। যখন ঈশ্বরের আত্মা হৃদয় অধিকার করে, তখন তা জীবনকে রূপান্তরিত করে, পাপ পূর্ণ চিন্তা পরিত্যক্ত হয়, মন্দ কাজ ত্যাগ করা হয়, ক্রোধ, হিংসা এবং বিবাদের স্থানে প্রেম, নম্রতা ও শান্তি স্থান গ্রহণ করে, বিষাদের স্থানে আনন্দ আসে এবং মুখমণ্ডলে স্বর্গের আলো প্রতিফলিত হয়। যে হাত বোঝা উত্তোলন করে, কেউ তা দেখে না, কিংবা ওপরের প্রাঙ্গণ সমূহ থেকে আলো নেমে আসতে কেউ প্রত্যক্ষ করে না। যখন বিশ্বাসের দ্বারা আত্মা নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তখনই সেই আশীর্বাদ আসে। তখন যে শক্তিকে কোনো মানবচক্ষু দেখতে পারে না, সেই শক্তি ঈশ্বরের প্রতিমূর্তিতে এক নতুন সত্তা সৃষ্টি করে। দ্য ডিজায়ার অফ এজেস 172-173।
নয় ইকেহারে পরবর্তী বৃষ্টি ছিটিয়ে পড়তে শুরু করল। নয় ইকেহারে ইসলাম, যা বাইবেলের ভবিষ্যৎবাণীতে পূর্ববায়ু হিসেবে উপস্থাপিত, উপস্থিত হল যখন 144,000 সিল মোহরকরণের কাজ শুরু হয়েছিল। পরবর্তী বৃষ্টি, যা জাখরিয়ার দুইটি সোনার নল থেকে অবতীর্ণ সোনালী তেল দ্বারা উপস্থাপিত একটি বার্তা, লাওদিকেয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টদের অনুতাপের জন্য আহ্বান করা শুরু করল। পবিত্র আত্মার বায়ু লিখিত সমস্ত বিষয় শিক্ষা দেওয়ার তার কাজ শুরু করল, এবং অন্ধ লাওদিকেয়দের হৃদয়ের কাছে কথা বলার জন্য জিরোমিয়ের প্রাচীন পথসমূহের বার্তাকে প্রয়োগ করল। নিকোদিমের নিকট উপস্থাপিত পবিত্র আত্মার কার্য আরও পূর্ণভাবে ব্যাখ্যাত, স্বর্গের রাজ্য উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবে এমন সকলের হৃদয়ে সম্পন্ন হওয়া আবশ্যক ধাপে ধাপে কার্য। খ্রিস্ট এই প্রক্রিয়াটিকে বায়ুর কার্যকলাপের সঙ্গে তুলনা করেছিলেন, এবং এই প্রক্রিয়া পূর্ববায়ুর সময়কালে সংঘটিত হয়, যা নয় ইকেহারে উপস্থিত হয়েছিল। যিশাই একই সময়কালকে প্রবল বায়ুর পরিভাষায় সম্বোধন করেছেন,
পরিমাণ মতো যখন তা অঙ্কুরিত হয় তুমি তার সঙ্গে বিবাদ করবে। পূর্ববায়ুর দিনে তিনি তার প্রচণ্ড বায়ু স্থির রাখেন, অতএব এর দ্বারাই জাকবের অধর্ম পরিশুদ্ধ হবে এবং তার পাপ দূর করার সমস্ত ফল এই, যখন সে বেদীর সমস্ত পাথরকে চূর্ণ বিচূর্ণ খড়ি পাথরের ন্যায় করবে, তখন উপবনসমূহ ও প্রতিমাসমূহ আর স্থির থাকবে না। যিশাইয়ে 27:9।
অন্তিম দিনগুলোতে সকল ভাববাদী পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং যিশাইয়ের প্রচণ্ড বাতাস হল জোহনের সেই বিরোধের বাতাসসমূহ, যা 144,000 সিল মোহরকরণের সময় নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়। যিশাইয়ের প্রচণ্ড বাতাস হল সেই পূর্ববায়ু, যা যিশাইয়ের সাক্ষ্যে স্থগিত করা হয়েছে এবং জোহনের সাক্ষ্যে নিয়ন্ত্রিত রাখা হয়েছে। জোহনের বিরোধের বাতাসসমূহ ঈশ্বরের লোকদের সিল মোহরকরণের সময় ধরে রাখা হয়, এবং যিশাইয়ের পূর্ববায়ুকে সেই সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়েছে যখন জাকবের অধর্ম মোচন করা হয়। মোচন শব্দটির হিব্রু অর্থ হল প্রায়শ্চিত্ত করা। জোহনের সিলমোহরকরণই যিহিস্কেল নবীর 9 অধ্যায়ের ঘটনাই, এবং সেটি জাকবের অধর্মের মোচনের সমতুল্য। যে দূত জিরুসালেম নগরের মধ্য দিয়ে গিয়ে আর্তনাদকারী ও বিলাপকারীদের কপালে একটি চিহ্ন অঙ্কন করে, সেই সেই দূত যে পূর্ব দিক থেকে ঊর্ধ্বগমন করে।
আর এই সকল বিষয়ের পর আমি দেখিলাম পৃথিবীর 4 কোণে 4 জন স্বর্গদূত দাঁড়াইয়া আছেন, তাহারা পৃথিবীর চার বায়ুকে ধারণ করিয়া রাখিয়াছেন, যেন বায়ু পৃথিবীর উপর, সমুদ্রের উপর কিংবা কোনো বৃক্ষের উপর না বয়। আর আমি আরেকজন স্বর্গদূতকে পূর্ব দিক হইতে উঠিয়া আসিতে দেখিলাম, তাহার নিকটে জীবন্ত ঈশ্বরের মুদ্রা ছিল। আর তিনি উচ্চ স্বরে সেই চার স্বর্গদূতকে ডাকিয়া বলিলেন, যাহাদের পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করিবার ক্ষমতা দেওয়া হইয়াছিল, বলিলেন, যতক্ষণ না আমরা আমাদের ঈশ্বরের দাসদিগকে তাহাদের ললাটে মুদ্রাঙ্কিত করি, ততক্ষণ পৃথিবীর, সমুদ্রের বা বৃক্ষদের কোনো ক্ষতি করিও না। প্রকাশিত বাক্য 7:1-3।
দূতটি হলেন খ্রিস্ট, এবং তিনি পেন্টেকোস্তীয় ঋতুতে শিষ্যদের সঙ্গে মুখোমুখি 40 দিনের শিক্ষাদানের শেষে ঊর্ধ্বে আরোহণ করেছিলেন, আর লেবীয় পুস্তক 23-এ তুর্যধ্বনির উৎসবে তিনি আরোহণ করেন, যা যাজকদের সঙ্গে মুখোমুখি 30 দিনের শিক্ষাদানের শেষে, যারা 30 সংখ্যার দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত।
2026 হল মধ্যবর্তী নির্বাচনগুলোর বছর, এবং নির্বাচনগুলো ইতিমধ্যেই ভবিষ্যৎবাণীমূলক চিহ্নস্তম্ভ হিসেবে নিশ্চিত করা হয়েছে। ডেমোক্র্যাটরা যদি 2020 সালের নির্বাচন চুরি না করত, তবে ট্রাম্প রোমের ধাঁধাটি পূর্ণ করতে পারতেন না। রোমের সেই ধাঁধা এই যে, সেটি 8 এবং 7 মধ্য থেকেই উদ্ভূত। সেই ধাঁধা ট্রাম্পকে পশুর প্রতিমূর্তির প্রতিনিধি রূপে শনাক্ত করে, যে সর্বদাই 8 হিসেবে উঠে আসে, তবু 7 মধ্য থেকেই হয়। দানিয়েল 7-এ ক্ষুদ্র শৃঙ্গের উত্থানের জন্য পৌত্তলিক রোমের 10 শৃঙ্গের মধ্যে 3 অপসারিত হতে হয়েছিল। সেখানে পাপাল রোম অন্য 7 শৃঙ্গের মধ্যে 8 রূপে উঠে এসেছিল, তবু তা পৌত্তলিক রোম থেকেই উদ্ভূত হয়েছিল, কারণ সেটি 7 মধ্য থেকেই হওয়ার কথা ছিল। দানিয়েল 8-এ মিদো পারস্য সাম্রাজ্যকে 2 শৃঙ্গ দ্বারা উপস্থাপন করা হয়েছিল। তারপর গ্রিস ছিল একটি একক শৃঙ্গ, যা ভেঙে গেলে 4 শৃঙ্গ উৎপন্ন হয়। অতএব রোম আগমনের পূর্বে সেখানে 7 শৃঙ্গ ছিল, এবং রোমের ক্ষুদ্র শৃঙ্গটি হল 8। রোম সর্বদাই 8 রূপে উঠে আসে, এবং 7 মধ্য থেকেই হয়। এই সত্যের আরও অন্যান্য সাক্ষ্য রয়েছে, কিন্তু এই ধান্ধার প্রধান নির্দেশবিন্দু হল প্রকাশিত বাক্য 17:1।
এখানে সেই মন যার প্রজ্ঞা আছে, 7 মস্তক 7 পর্বত, যাদের উপরে সেই নারী বসে আছে, এবং সেখানে 7 রাজা আছে, 5 পতিত হয়েছে, 1 আছে, এবং অন্যজন এখনও আসেনি, আর যখন সে আসবে তখন তাকে অল্পকাল স্থির থাকতে হবে। আর যে পশুটি ছিল এবং নেই, সেই 8, এবং সে সেই 7 অন্তর্ভুক্ত, এবং বিনাশের মধ্যে চলে যায়। প্রকাশিত বাক্য 16:9-11।
2002 সালের চুরি করা নির্বাচন একটি নির্বাচনকে একটি ভাববাণীমূলক পথচিহ্ন হিসেবে চিহ্নিত করেছিল। এই সত্যের দ্বিতীয় সাক্ষ্য প্রেসিডেন্ট কার্টারের ক্ষেত্রে পাওয়া যায়। রেগান ছিলেন সেই প্রেসিডেন্টদের ধারার প্রথম ব্যক্তি, যা ট্রাম্পকে সেই 8 পরিণত করে, যে 7 মধ্য থেকে উঠে আসে, যখন সে রোমের একটি প্রতিমূর্তি গঠন করে। 1993 সালে শেষকালের সময় থেকে শুরু হওয়া 8 প্রেসিডেন্টের ধারার মধ্যে রেগান ছিলেন প্রথম। 1993 দানিয়েল 11:1 থেকে 4 পদে পরিপূর্ণ হয়েছিল, এবং সেখানে সবচেয়ে ধনবান প্রেসিডেন্টের সাক্ষ্য উপস্থাপিত হয়েছে। রেগানের আগে ছিলেন ইতিহাসের সেই পর্যন্ত সময়ের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট কার্টার। ইসলাম সংকট অমীমাংসিত রেখেই পদত্যাগ করেন। 47 বছর পরে ট্রাম্প বর্তমানে সেই সমস্যার সমাধান করছেন, যা ডেমোক্র্যাট কার্টার রেগানের জন্য রেখে গিয়েছিলেন, কারণ প্রথম ও আলফা রেগান ছিলেন একজন রিপাবলিকান, যিনি সমাপ্তি ও ওমেগায় একজন রিপাবলিকানের প্রতিরূপ ছিলেন। তাই ট্রাম্পকেও পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রেসিডেন্টের সৃষ্ট একটি ইসলাম সংকটের উত্তরাধিকারী হতে হতো, যিনি ভাববাণীমূলক অপরিহার্যতা অনুযায়ী সেই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হতেন। অবশ্যই ওবামা সেই সমস্ত ভাববাণীমূলক বৈশিষ্ট্য পূর্ণ করেছিলেন, এবং বাইডেনও তেমনই করেছিলেন। শেষজনের প্রতিরূপ রূপে রেগানকে কেবল 8 নয়, 6 প্রতিরূপ হতে হতো। তা করতে গিয়ে জিহুদা গোত্রের সিংহকে নির্বাচন সমূহ নিয়ন্ত্রণ করতে হয়েছিল, যাতে উভয় ক্ষেত্রেই ট্রাম্পের পূর্ববর্তী ব্যর্থ প্রেসিডেন্সিগুলো একটি ক্রম নিশ্চিত করা যায়। নির্বাচন সমূহ একটি ভাববাণীমূলক পথচিহ্ন, এবং 2026 হল সেই প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচন, যে সেই 8, যে 7 মধ্য থেকে উঠে আসে।
যুক্তরাষ্ট্রের 250 বছরের রেখা 1776 সালে শুরু হয় এবং 2026 সালে পরিসমাপ্তিতে পৌঁছে। খ্রিস্টপূর্ব 700 সালের 250 বছরের রেখা খ্রিস্টপূর্ব 207 সালে পরিসমাপ্তিতে পৌঁছায়।
একাদশ ও পঞ্চদশ পদসমূহের মধ্যবর্তী স্থানে, রাফিয়ার ও পানিয়মের যুদ্ধসমূহের মধ্যে। রাফিয়া ভবিষ্যৎবাণীমূলকভাবে আদিপুস্তক ১৭র খৎনার সন্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পানিয়ম ভবিষ্যৎবাণীমূলকভাবে মথি ১৬ উল্লিখিত ১,৪৪,০০০ সন্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ২০২৬ সাল খ্রিস্টপূর্ব ২২৬ সালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একাদশ ও পঞ্চদশ পদের মধ্যবর্তী স্থানে, রাফিয়া ও পানিয়মের মধ্যবর্তী অবস্থানে, যা একই সঙ্গে ঈশ্বরের নির্বাচিত জাতির সঙ্গে প্রথম সন্ধি এবং ঈশ্বরের নির্বাচিত জাতির সঙ্গে শেষ সন্ধির মধ্যবর্তী অবস্থানও বটে।
খ্রিস্টপূর্ব ২১০ সালের মধ্যবিন্দুতে এবং ২২৪ সালে সমাপ্ত ২৫০ বছরের রেখাগুলি সেই ২৫০ বছরের নির্যাতনের রেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ৬৪ খ্রিস্টাব্দে রোম নগরী দগ্ধ হওয়ার সময় শুরু হয়েছিল। সেখান থেকে শুরু করে এক অদ্ভুত ব্যক্তির দ্বারা আসন্ন ধ্বংসের ৭ বছরের সতর্কবাণী জিরুসালেমের অধিবাসীদের প্রতি ঘোষিত হয়েছিল। ৭০ সাল উপস্থিত হলে এবং জিরুসালেম ধ্বংসপ্রাপ্ত হলে ঈশ্বরের মণ্ডলী ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং তারা সমগ্র জগতে সুসমাচার প্রচার করে। একই সময়ে যখন ইফিসিয়ে মণ্ডলী পুনরুত্থানের পেন্টেকোস্টীয় বার্তা ঘোষণা করছিল, তখন স্মুর্না মণ্ডলী দ্বারা প্রতিনিধিত্বকৃত নির্যাতন শুরু হয়েছিল, কারণ ভাববাণীমূলক অপরিহার্যতার ফলে এই দুই মণ্ডলীকে কিছু সময়ের জন্য সমান্তরালভাবে চলতে হতো। পৌল ভাববাণীমূলক ইফিসীয় মণ্ডলীর একজন নেতা ছিলেন, তবু তিনি উভয় ইতিহাস সম্পর্কেই লিখেছিলেন।
অ্যান্টিওকে আইকোনিয়ে লুস্ত্রায় আমার উপরে যে তাড়না ও দুঃখভোগ উপস্থিত হয়েছিল, আমি কত তাড়না সহ্য করেছি, কিন্তু সেই সকলের মধ্য হইতে প্রভু আমাকে উদ্ধার করেছেন। আর যারা খ্রিস্ট যীশুতে ভক্তিপূর্ণভাবে জীবন যাপন করিতে চায়, তাহারা সকলেই তাড়না ভোগ করিবে। ২ তিমোথিও ৩:১-২।
এটি জোন্স ৬৪ সালে শুরু হয়ে ৩১৩ সালে মিলানের ফরমানের মাধ্যমে সমাপ্ত হওয়া ২৫০ বছরের সময়কালকে চিহ্নিত করেছেন। ওই বছরগুলিতে ঈশ্বরের লোকদের বিরুদ্ধে নির্যাতন পৌত্তলিক রোমের দ্বারা পরিচালিত হয়েছিল, কিন্তু স্মির্নার মণ্ডলীর প্রতি বার্তায় ১০ দিনের কথা উল্লেখ করা হয়েছে, যা ওই সময়কালের সর্বাপেক্ষা ভয়াবহ নির্যাতনের প্রতিনিধিত্ব করে।
তুমি যে সকল বিষয় ভোগ করিতে চলিয়াছ, তাহার কোনোটিকেই ভয় করিও না। দেখ, দিয়াবল তোমাদের মধ্যে কতককে কারাগারে নিক্ষেপ করিবে, যাতে তোমাদের পরীক্ষা করা হয়, এবং তোমরা ১০ দিন ক্লেশ ভোগ করিবে। মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাক, আর আমি তোমাকে জীবন মুকুট প্রদান করিব। প্রকাশিত বাক্য ২:১০।
ডায়োক্লেটিয়ান সম্রাট দ্বারা প্রতিনিধিত্বকৃত সেই নির্যাতনের সময়কাল ছিল ১০ বছর, যা ৩০৩ সালে শুরু হয়ে ৩১ সালে শেষ হয়, যখন সম্রাট মহান কনস্ট্যান্টাইন শাসন করছিলেন। যেমন তিনি ২৩১ সালের প্রথম রবিবার আইনের সময়ও শাসন করছিলেন, এবং যখন তিনি ৩৩০ সালে রোমকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেন। ৩১ সাল ভবিষ্যৎবাণীমূলকভাবে মিলানে সংঘটিত সেই কূটনৈতিক বিবাহ দ্বারা চিহ্নিত হয়েছিল, যখন সম্রাট কনস্ট্যান্টাইন পশ্চিমের শাসক তার সৎবোন ফ্লাভিয়া জুলিয়া কনস্ট্যান্টিয়ার বিবাহের ব্যবস্থা করেন লাইসিনিয়াসের সঙ্গে, সেই সম্রাটের সঙ্গে যিনি রোমান সাম্রাজ্যের পূর্বাংশ অথবা শীঘ্রই পূর্বাংশে পরিণত হতে যাওয়া অংশ নিয়ন্ত্রণ করতেন। ৩৩০ সালে কনস্ট্যান্টাইন যখন রাজ্যকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেন, তখন সেই বিবাহ প্রতি কীভাবে সমাপ্ত হয়।
নিরোর ৫৫ বছরের সময়কাল একটি ৭ বছরের সময় পর্ব দিয়ে শুরু হয়, যা এমন এক অবরোধের মাধ্যমে শুরু ও সমাপ্ত হয় যা জগতের অন্তকে প্রতিরূপায়িত করে। সেই সময় পর্বের শেষে নিপীড়নের একটি স্বতন্ত্র ১০ বছরের পর্ব ছিল। এই সময়কাল এফিসের সময়ে শুরু হয়েছিল, তারপর তা স্মির্নার ইতিহাসকে অন্তর্ভুক্ত করেছিল, যতক্ষণ না ১৩ খ্রিস্টাব্দে আপুষ্কামী কনস্ট্যান্টাইনের গির্জার আবির্ভাবের সঙ্গে পারগামোসের গির্জা উপস্থিত হয়।
৩০০ থেকে ৩৩০ পর্যন্ত সেই ১৭ বছর রাফিয়া ও পানিয়মের ইতিহাসে তাদের প্রতিস্বর খুঁজে পায়, যেখানে খ্রিস্টপূর্ব ২১৭ সালের যুদ্ধ এবং খ্রিস্টপূর্ব ২০০ সালের যুদ্ধের মধ্যে ১৭ বছরের ব্যবধান রয়েছে। রাফিয়ার যুদ্ধে প্লেমি বিজয়ী হয়েছিলেন, কিন্তু পানিয়মের যুদ্ধের পূর্বেই তিনি মৃত্যুবরণ করে চলে গিয়েছিলেন। তবুও তিনি খ্রিস্টপূর্ব ২২১ সাল থেকে খ্রিস্টপূর্ব ২০০৪ সাল পর্যন্ত ১৭ বছর রাজত্ব করেছিলেন। ১৭ বছরের ৩টি সংযোগে আবদ্ধ ৮৫ বছরের ৩টি রেখা এই বিবেচনাকে অনিবার্য করে,
যে একতিনতোরা ২২৬ সালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তেত্তেরো ছিল নিপীড়ন থেকে আপসের দিকে একটি স্বতন্ত্র রূপান্তর। অতএব তেত্তেরোকে এমন এক ধরনের ভাববাণীমূলক পরিবর্তনের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় যা স্মুরনা থেকে পারগামোসে পরিবর্তনের দ্বারা পূর্বছায়ায় নির্দেশিত হয়েছিল। প্রথম পদক্ষেপটি একটি কূটনৈতিক বিবাহের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছিল, যার পর ১৭ বছর পরে বিবাহ বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় পদক্ষেপটি ছিল প্রথম রবিবার আইন। প্রেরণা আমাদের জানায় যে রবিবার আইনের পূর্বে ধাপে ধাপে অগ্রসরমান একটি প্রক্রিয়া থাকে, যার মধ্যে এমন রবিবার আইনসমূহ অন্তর্ভুক্ত থাকে যা সেই রবিবার আইনের পূর্বে আসে, যা সংজ্ঞায়িত হয় এভাবে যে তা তোমাকে রবিবার পালন করতে বাধ্য করে এবং একই সঙ্গে ঈশ্বরের সপ্তম দিনের বিশ্রামবার পালন করার কারণে তোমার ওপর নিপীড়ন চালায়।
যদি পাঠক শীঘ্রই সংঘটিতব্য সংঘর্ষে নিযুক্ত হতে যাওয়া কার্যকর শক্তিগুলিকে বুঝতে চান, তবে অতীত যুগে একই উদ্দেশ্য সাধনের জন্য রোম যে উপায়গুলি প্রয়োগ করেছিল তার বিবরণী তার অনুসরণ করা প্রয়োজন। যদি তিনি জানতে চান যে পোপপন্থী ও প্রোটেস্ট্যান্টরা একত্রিত হয়ে যারা তাদের মতবাদ প্রত্যাখ্যান করে তাদের সঙ্গে কীভাবে আচরণ করবে, তবে তিনি দেখুন সাবাত ও তার সমর্থকদের প্রতি রোম কেমন মনোভাব প্রকাশ করেছিল। রাজকীয় ফরমান, সাধারণ পরিষদসমূহ এবং ধর্মনিরপেক্ষ ক্ষমতার দ্বারা সমর্থিত গির্জার বিধানসমূহ, এই সব ধাপের মাধ্যমেই পৌত্তলিক উৎসবটি খ্রিস্টীয় জগতে তার সম্মানজনক অবস্থান অর্জন করেছিল। রবিবার পালনের বিধান কার্যকর করার প্রথম প্রকাশ্য ব্যবস্থা ছিল কনস্টান্টাইনের প্রণীত আইন খ্রিস্টি ৮৩। এই ফরমান অনুযায়ী নগরবাসীদের সূর্যের পূজনীয় দিনে বিশ্রাম করতে হতো, কিন্তু গ্রামবাসীদের তাদের কৃষিকর্ম অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছিল। যদিও এটি কার্যত একটি পৌত্তলিক বিধি ছিল, তথাপি কনস্টান্টাইন খ্রিস্টধর্মকে নামমাত্র গ্রহণ করার পর সম্রাট হিসেবে এটিকে বলবৎ করেছিলেন। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৫৭৩-৫৭৪।
১৩ খ্রিস্টাব্দে মিলানের ফরমান ছিল সেই রাজকীয় ফরমান যার পর সাধারণ সভাসমূহ এবং জাগতিক ক্ষমতায় সমর্থিত গির্জার বিধিবিধান ছিল পরবর্তী পদক্ষেপসমূহ। এগুলি ছিল ক্রমোন্নত পদক্ষেপ যা বৈশিক সালে প্রথম রবিবার বিধির দিকে নিয়ে গিয়েছিল। ওই পদক্ষেপগুলির একটি হল গির্জার বিধিবিধান, যেমন রবিবার পালনের প্রথা যা জাগতিক ক্ষমতায় সমর্থিত। ১৮২৮ সালের সময় পর্ব এমন এক ধারাবাহিক রবিবার বিধিকে চিহ্নিত করে যা সিনেটে সিনেটর ব্লেয়ার প্রবর্তন করেছিলেন, কিন্তু তা কখনও অগ্রসর হয়নি। তবে একই ইতিহাসে কয়েকটি অঙ্গরাজ্য প্রয়োগকৃত রবিবার বিধি প্রণয়ন করছিল। এই দুই সাক্ষী ১৩ স্মারকে এমন একটি পথচিহ্ন হিসেবে চিহ্নিত করে যেখানে রাজকীয় ফরমান যেমন একটি নির্বাহী আদেশ পৃথিবীর পশুর ইতিহাসে এক রূপান্তরকে চিহ্নিত করত যে নিয়তই অজগরের ন্যায় কথা বলবে।
যখন যুক্তরাষ্ট্র এক অজগরের ন্যায় কথা বলে, তখন তা বাইবেলীয় ভববিশ্বদ্বাণীর ষষ্ঠ রাজ্য রূপে তার পরিসমাপ্তিতে পৌঁছে, এবং তা এইভাবে পৌঁছে যে ষষ্ঠ রাজ্য রূপে তার শাসনের সূচনা লগ্নে যেমন বলেছিল তেমনই বলেই তা সমাপ্ত হয়। ১৭৯৮ সালে যুক্তরাষ্ট্র এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস পাস করেছিল যা সানডে লয়ের প্রতিরূপ ছিল। ১৭৯৮ সালের এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস ছিল তিনটি ধাপের মধ্যে তৃতীয় ধাপ। এই ধাপসমূহ ১৭৯৬ সালে ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়ে শুরু হয়, যার পরে ১৭৯৯ সালে কনস্টিটিউশন আসে। এই তিনটি ধাপ ৩০৩-এর ইস্কুইটিস কিলেসোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
১৭৭০, ১৭৯৯ এবং ১৭৯৮ এসবই এমন কার্য যা বাক্য বলা হিসেবে সংজ্ঞায়িত হয়, কারণ প্রেরণা আমাদের অবহিত করে যে জাতির কথা বলা হল তার আইন প্রণয়নকারী ও বিচারিক কর্তৃপক্ষের কার্যকলাপ। ৩১৩, ৩২ এবং ৩০৩ এসবই মহান কনস্টান্টাইনের সঙ্গে সংশ্লিষ্ট মাইল ফলক। প্রাচীন আক্ষরিক ইসরায়েলের উত্তর ও দক্ষিণ উভয় রাজ্যের সমাপ্তিকে বিবাহ বিচ্ছেদ দ্বারা প্রতিকায়িত করা হয়েছে, এবং ৩০৩ ঠিক সেই বিষয়টি প্রতিনিধিত্ব করে। পূর্ব ও পশ্চিমের মধ্যে এক বিবাহ বিচ্ছেদ এক এমন বিবাহের মধ্যে যা ১৭ বছর পূর্বে মিলানের ফরমানের বিবাহ দ্বারা শুরু হয়েছিল। রবিবারের আইন সময়ে যুক্তরাষ্ট্র তার পরীক্ষাকালের পেয়ালা পূর্ণ করে ফেলবে এবং তার ভবিষ্যৎবাণীমূলক উদ্দেশ্যের বিচারে সে ঈশ্বরের কাছ থেকে বিবাহ বিচ্ছিন্ন হবে, যেমন প্রাচীন ইসরায়েলের ক্ষেত্রে দুধ ও মধু প্রবাহিত দেশ দ্বারা তার প্রতিরূপ প্রদর্শিত হয়েছিল। প্রেরণা বলে, জাতীয় ধর্মত্যাগের পর আসে জাতীয় ধ্বংস।
সেটি ঘটে যখন ৩২৩ সালের দ্বারা প্রতিনিধিত্বকৃত গৌরবময় দেশকে ঈশ্বর বিবাহ বিচ্ছিন্ন করেন। ৩১ সালের বিবাহ থেকে ৩২ সালে ক্রমবর্ধমান রবিবারের আইন সমষ্টির প্রথম আইন পর্যন্ত এবং সেখান থেকে ৩২৩ সালের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ১৭৭৬ ৩২৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ১৭৯৯ ৩২-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ১৭৯৯ ৩২৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৩৩ সাল ৩১ খ্রিস্টপূর্বে সংঘটিত অ্যাকটিয়ামের যুদ্ধের পরবর্তী ৩৮৬ বছরেরও পরিপূর্ণতা। অ্যাকটিয়াম ছিল রোমের তৃতীয় বাধা এবং সেই কারণে এটি রবিবার আইনের প্রতিরূপ, যেখানে আধুনিক রোম তার দ্বিতীয় ও তৃতীয় বাধাকে জয় করে। ৩৩-এর ওয়ে মার্কে প্যানিয়ামের যুদ্ধ অ্যাকটিয়ামের যুদ্ধের সঙ্গে যুক্ত হয়। ১১৬ খ্রিস্টপূর্বে রাফিয়ার যুদ্ধ ২০১৪ সালের ইউক্রেনীয় যুদ্ধের সঙ্গে সমান্তরাল। এরপর ২০১৫ সালে ট্রাম্প তার প্রথম রাষ্ট্রপতি প্রচারণা শুরু করেন। ২০২২ সালে পৃথিবীর সেই জন্তুর উভয় শৃঙ্গ নিহত হয়। ২০২৩ সালে তারা উভয়ই পুনরুত্থিত হয়। ২০২৪ সালে ভিত্তিসমূহের পরীক্ষার সূচনা হয় এবং ২০২৫ সালে অষ্টম রাষ্ট্রপতি ও তার পোপীয় প্রতিপক্ষের ভবিষ্যৎবাণীমূলক জোট তাদের পারস্পরিক অভিষেকের দ্বারা চিহ্নিত হয়।
পরবর্তী প্রবন্ধে আমরা এই বিষয়গুলি অব্যাহত রাখব।